জয় শ্রীরাধ। গতদিন আমরা সেই মহাবলীর ভীমসেনের যে পরাক্রম, যে সমস্ত লীলা, তা আমরা শ্রবণ করেছিলাম। এবং যুধিষ্ঠির মহারাজ তথা সেই যক্ষদের অধিরাজ কুবের মহোদয়ের মানে বক্তব্য অনুযায়ী আমরা এটাই জানতে পারলাম যে কখনো ক্রোধের বশবর্তী হওয়া উচিত নয়। আমরা সকলেই যে যার সংস্কার অনুযায়ী এসেছি, কিন্তু আমরা যদি ইচ্ছা করি তাহলে সেই অপরাজেয় যে ক্রোধ, সেটা ইচ্ছা করলে আমরা সম্বরণ করতে পারি। তা সেদিকে আমাদের প্রত্যেকেরই সযত্ন হওয়া উচিত, যাতে আমরা ক্রোধিত না হয়ে কারোর প্রতি কোনো প্রকার ক্রূর বাক্য না বলি, চেষ্টা করলেই সম্ভব। যাই হোক, আমরা সেই অতি সুন্দর সুন্দর ভীমের যে পরাক্রম লীলা শ্রবণ করেছিলাম, আজ আমরা তারই পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। এখানে অদ্যকার দিনে আমরা মহাশক্তিশালী মহাধনুর্ধারী ধর্মাত্মা অর্জুন যে স্বর্গ থেকে ফিরে আসবেন, সেই অপূর্ব লীলা এবং তিনি কেমনভাবে সেই স্বর্গে ছিলেন তৎসমুদায় তিনি নিজ মুখে বর্ণন করে শ্রবণ করাবেন মহারাজ যুধিষ্ঠির আদি অন্যান্য ঋষি ব্রাহ্মণগণকে। আমরা সেই উত্তম প্রসঙ্গ শ্রবণ করব। ঋষি বৈশম্পায়ন তিনি বললেন, হে জনমেজয়, শত্রুদমন জনমেজয়, তিনিও সাধারণ ছিলেন না জনমেজয়, তাই শত্রুদমন শব্দটি পূর্বে সংযোগ করেছেন। তা সূর্যোদয় হলে মুনিবর ধম্ম আহ্নিক মানে নিত্য ক্রিয়াদি সুসম্পন্ন করার পর তিনি রাজর্ষি আর্ষ্টিসেনের সঙ্গে পাণ্ডবরা যেখানে যে কক্ষে ছিলেন সেখানে গেলেন। তা পাণ্ডবরা তাদের সকলকেই মুনি ধম্ম এবং আর্ষ্টিসেন তথা ব্রাহ্মণগণকে দণ্ডবাদ প্রণাম করলেন। অনেক ব্রাহ্মণ ছিল যে সকলের প্রণাম করতে গেলে হয়তো অনেক সময় অতিবাহিত হয়ে যাবে, তাই সকলকে হাত জোড়ে একসঙ্গে এক জায়গায় প্রণাম করলেন। আর ধম্ম ধর্মরাজের মানে যুধিষ্ঠিরের হাত ধরে তিনি একদিকে দেখিয়ে বলছেন যে দেখো হে যুধিষ্ঠির, এই যে আসমুদ্র বিস্তৃত পর্বতটি তুমি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে মন্দ্রাচল পর্বত, খুব বিস্তীর্ণ এবং বিস্তৃত। এর শোভাও দেখুন, পর্বতমালা এবং সবুজ নববীথিতে এই দিক কি সুন্দর, কত রমণীয় দেখাচ্ছে। আর এই দিক ইন্দ্র ও কুবেরের নিবাস স্থল বলে কথিত। আর সর্বধর্মজ্ঞ মুনিগণ, প্রজাগণ তথা সিদ্ধ সাধ্য ও দেবগণ তারা এদিকেই গমনাগমন করতে পারেন, এবং তারা প্রায়শই সকলে সূর্য নারায়ণের উপাসক। তা সমস্ত প্রাণীর প্রভু পরম ধর্মজ্ঞ যমরাজ তিনি এই দক্ষিণ দিকে নিবাস করেন, হাত দিয়ে ইশারা করে বলে দিচ্ছেন। আর মৃত প্রাণীদের এটি হলো গন্তব্য স্থান, যেদিকে যমরাজ থাকেন। এই পবিত্র এবং অতি অদ্ভুত দর্শন, এটিকে শাস্ত্রে সংযমনীপুরী বলা হয়েছে, প্রেতরাজ যমের বাসস্থান সেটা। আর এটিও অত্যন্ত ঐশ্বর্যশালী, সে যমরাজ থাকেন বলে সেখানে যে বিষয় বৈভব নেই তা নয়। আর পশ্চিম দিকে যে পর্বতটি তুমি দেখতে পাচ্ছ হে রাজন, তাকে বলা হয় অস্তাচল পর্বত। মহারাজ বরুণ এই পর্বত ও মহাসমুদ্র থেকে সকল প্রাণীগণকে রক্ষা করে থাকেন। আর সামনে উত্তর দিকে আলোকিত করে যে পবন পরম প্রতাপী মেরু পর্বত, সেই মেরু পর্বত দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর শুধু ব্রহ্মাবেত্তাগণই এর ওপরে যেতে পারেন। সাধারণ কেউ সেখানে গমনাগমন করতে পারে না। আর এর উপরেই হচ্ছে ব্রহ্মলোক, মানে ব্রহ্মাজির সভা, এবং তিনি এর উপরে স্থাবর জঙ্গম সৃষ্টি করে বাস করেন, ব্রহ্মাজির কথা বললেন। আর এই পর্বতের উপরেই হচ্ছে বশিষ্ঠ আদি সপ্তর্ষিগণের উদয় অস্ত হতে থাকে। তা হে রাজন, আপনি মেরু পর্বতের এই পবিত্র শিখর দর্শন করুন, এখানে অনাদি নিধন শ্রী নারায়ণের স্থান, এরও পরে এবং সেটি দেদীপ্যমান, তা সর্বতেজময় এবং সেই স্থান অতি পবিত্র, তা দেবতারাও সেটি দর্শন করতে পারেন না, কারণ সেখানে ভগবান নারায়ণ থাকেন, তিনি সর্বেশ্বর, তাকে দেবতাগণ ইচ্ছা করলেই দর্শন করতে পারেন না। সেখানে একমাত্র যে সমস্ত হরিভজন পরায়ণ, যারা শ্রীহরির ভক্তিকে মানে হৃদয়ে ধারণা করেছেন, মানে শ্রবণ কীর্তন আর স্মরণের মাধ্যম থেকে, তারাই সেই ধামে, মানে সেই বৈকুণ্ঠে ধামে যেতে সমর্থ হয়ে থাকেন। এতদ্ব্যতিরেকে সাধারণ কেউ সেখানে প্রবেশ করতে পারেন না। তা সেখানে গেলে তারা আর এই মৃত্যুলোকে কখনো কদাপি ফিরে আসে না। হে রাজন, এই পরমেশ্বরের স্থান ধ্রুব, মানে সত্য এবং অক্ষয় ও অবিনাশী। এই বৈকুণ্ঠ মানে তার কখনো বিনাশ হয় না। তা আপনি তাকে প্রণাম করুন। তিনি প্রণাম করলেন। আর দেখুন, সূর্য চন্দ্র এবং তারাগণ নিজ নিজ মর্যাদা করে সর্বদা এবং পর্বতরাজ মেরুকে, মানে সুমেরু পর্বতকে তারা প্রদক্ষিণ করছে, যা আমরা এর পূর্বেও শ্রবণ করেছি। আর এর পরিক্রমাকালে নক্ষত্রের সঙ্গে চন্দ্র পর্বসন্ধির সময় মাসের বিভাগ করে, আর মহাতেজস্বী সূর্য বর্ষা বায়ু এবং সুখের সাহায্যে সমস্ত প্রাণীদের পোষণ করে থাকেন। তাই হে ভরতশ্রেষ্ঠ, ভগবান সূর্যই সমস্ত জীবের আয়ু ও কর্মের বিভাগ করে দিন রাত কলা কাষ্ঠা ইত্যাদি কালের অবয়ব তিনি সৃষ্টি করে থাকেন। বৈশম্পায়ন ঋষি তিনি জনমেজয়কে বলছেন, হে রাজন, তারপর উত্তম ব্রত পালনকারী সেই পাণ্ডবগণ সেই পর্বতের উপরেই বাস করতে থাকলেন। আর অপরদিকে অর্জুন, সে যে দৈব অস্ত্রবিদ্যা শিক্ষা করতে দেবরাজ ইন্দ্রের নিকট গিয়েছিলেন, তিনি 5 বছর সেই ইন্দ্রভবনে থেকে সকলকে সন্তুষ্ট রেখে অগ্নি দেব, বরুণ দেব, চন্দ্রদেব, বায়ু, বিষ্ণু, ইন্দ্র, পশুপতি, পরমেষ্ঠী ব্রহ্মা, প্রজাপতি, যম, ধাতা, সবিতা, তষ্টা এবং কুবেরাদি দেবতাদের সন্তুষ্ট করে তিনি অলৌকিক দিব্য দিব্য অস্ত্র শস্ত্র প্রাপ্ত হয়েছিলেন। তারপর ইন্দ্র তাকে গৃহে যাওয়ার জন্য অনুমতি দেন, বললেন, তোমার ভ্রাতাগণ এখন গন্ধমাদন পর্বতে তোমার জন্য অপেক্ষা করছে, তা তুমি সেখানেই যাও। এবারে বৈশম্পায়ন ঋষি বললেন, হে জনমেজয়, মহাবীর অর্জুন ইন্দ্রের নিজের যে রথ অতি দ্রুতগামী, মনের বেগে যে রথ চলে, সেই রথে অকস্মাৎ একদিন সেই পর্বতে এসে উপস্থিত হলেন, গন্ধমাদন পর্বতে, যেখানে অন্য যুধিষ্ঠিরাদি তার ভ্রাতাগণ অপেক্ষামান ছিলেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন। বল ধনুর্ধারী অর্জুন কি যায়। এবং তিনি রথ থেকে নেবেই সর্বপ্রথম যে তাদের পুরোহিত ধৌম্য, তাকে গিয়ে প্রণাম করলেন। পরে যুধিষ্ঠির এবং ভীমসেনকে প্রণাম করলেন। তারপর নকুল ও সহদেব তাকে অভিবাদন করলেন। তারপরে তিনি কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিনীতভাবে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের নিকটে অবনত মস্তকে বিনয় সহকারে দাঁড়িয়ে রইলেন এবং অতুলনীয় প্রভাবশালী অর্জুনের সঙ্গে মিলিত হয়ে পাণ্ডবদের যে কি আনন্দ হয়েছিল তা ভাষায় বর্ণনা করা যায় না। তারা অনেক দিন পর, দীর্ঘ 5 বছর পর তাদের সেই অতি প্রিয় ভ্রাতা অর্জুনকে পেয়ে তাদের যে কি আনন্দ, কি কৌতূহল, যা বর্ণনাতীত। তা অর্জুনও তাদের পেয়ে অত্যাধিক খুশি হলেন এবং তিনি মহারাজ যুধিষ্ঠিরের প্রশংসা করতে লাগলেন। পাণ্ডবরা ইন্দ্রের যে রথ, সেই রথকে পরিক্রমা করলেন, দিব্য রথ, এবং সারথি মাতুলিকে ইন্দ্রের মতোই আপ্যায়ন করলেন পাণ্ডবগণ। আর তার কাছে দেবতাদের সব রকম কুশল সংবাদ নিলেন। আর দেবরাজ ইন্দ্রের সারথি মাতলি, তিনি কি করলেন যে নিজের পুত্রদের যেমনভাবে মানে পুত্রদের উপদেশ করে ঠিক তদ্বৎ মাতলি পাণ্ডবদের মানে পুত্রের মতো উপদেশ প্রদান করলেন। তারপরে সেখান থেকে সেই অলৌকিক রথে করে মাতলি দেবরাজ ইন্দ্রের নিকটে চলে গেল। এবারে অপরদিকে মাতলি যখন ফিরে গেলেন, ফিরে গিয়ে অর্জুন দেবরাজ প্রদত্ত অতি সুন্দর, অত্যন্ত সুন্দর বহুমূল্য যে অলঙ্কার প্রদান করেছিলেন, সেই অলঙ্কারগুলি দ্রৌপদীকে প্রদান করলেন। আর তারপর সেই অগ্নির ন্যায় তেজস্বী পাণ্ডব এবং ব্রাহ্মণদের মধ্যে উপবেশন করে তিনি সমস্ত বৃত্তান্ত বলতে লাগলেন। সেখানে কি হয়েছিল স্বর্গে তৎসমুদায় তিনি বর্ণন করতে লাগলেন। তিনি বললেন, আমি এইভাবে ইন্দ্র, বায়ু এবং সাক্ষাৎ মহাদেবের থেকে অস্ত্রশস্ত্র প্রাপ্ত হয়েছে। আমার ব্যবহারে ইন্দ্র এবং সমস্ত দেবতাগণ আমার প্রতি অত্যাধিক সন্তুষ্ট ছিলেন। তাই শুদ্ধকর্মা অর্জুন সংক্ষেপে তার সেই স্বর্গের যে প্রবাসকাল, তিনি যে দীর্ঘ 5 বৎসর বাস করেছিলেন, তৎসমুদায় শ্রবণ করালেন সংক্ষেপে। তারপরে নকুল এবং সহদেবের সঙ্গে রাত্রে বিশ্রাম করলেন এবং রাত্রি প্রভাত হলে তিনি ভ্রাতাদের সঙ্গে ধর্মরাজের কাছে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে দণ্ডবত প্রণাম করলেন। এবারে সেই সময় দেবরাজ ইন্দ্র তার সুবর্ণ মণ্ডিত রথে করে সেই পর্বতে এলেন। দেবরাজ ইন্দ্র তিনি খবর নিতে আসলেন। এবারে পাণ্ডবরা সেই দেবরাজ ইন্দ্র তাদের কাছে এসেছে, বিনীতভাবে তাকে শ্রদ্ধা সম্মান দণ্ডবত প্রণাম আদি যে লৌকিক ব্যবহার তা সম্পন্ন করলেন। পরম তেজস্বী অর্জুনও দেবরাজকে গিয়ে প্রণাম করে তার সেবকের মতো তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর উদারচিত্ত ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হয়ে ইন্দ্র আসাতে তিনি একেবারে খুবই আনন্দ ব্যক্ত করলেন। ইয়হ ধন্য, আজ আমরা ধন্য হয়েছি, আপনি আমাদের কাছে এসেছেন। দেবরাজ ইন্দ্র তাকে বললেন, যুধিষ্ঠির মহারাজকে, যে হে পাণ্ডুপুত্র, তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, তুমি এই পৃথিবীর শাসক মানে শাসন করবে। আর এবার তোমরা কাম্যবনে ফিরে যাও। অর্জুন অত্যন্ত নিষ্ঠাভরে আমার যে সমস্ত অলৌকিক অলৌকিক অস্ত্রশস্ত্র তা সে প্রাপ্ত হয়েছে, সে আমার অত্যন্ত প্রিয়, এখন এই ত্রিলোকে কেউ তাকে পরাস্ত করতে পারবে না। কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে এই কথা বলে দেবরাজ ইন্দ্র আবার স্বর্গে চলে গেলেন। এবারে ইন্দ্র চলে গেলে ধর্মরাজ আবেগরুদ্ধ কণ্ঠে অর্জুনকে জিজ্ঞাসা করলেন, যে ভাই, তুমি ইন্দ্রের দর্শন পেলে কি করে, আর সেই ভগবান শঙ্কর তাকে তার সঙ্গে তোমার কিভাবে সাক্ষাৎ হলো, সমস্ত অস্ত্রবিদ্যা কিভাবে আয়ত্ত করলে, আর শ্রী মহাদেবের আরাধনা কেমন করে করলে। আর ভগবান ইন্দ্র তিনি এখনই বললেন যে তুমি নাকি অনেক প্রিয় কাজ করেছো তার সেই প্রিয় কাজটাই বা কি, সেই সমস্ত ঘটনা আমাকে সবিস্তারে তুমি বর্ণনা করে শ্রবণ করাও। তাই শুনে অর্জুন বললেন, হে মহারাজ, আমার যেভাবে ইন্দ্র ও ভগবানের সাক্ষাৎ হয়েছে তা আপনি শ্রবণ করুন। বলছেন, আপনি আমাকে যে বিদ্যা প্রদান করেছিলেন, মানে যে বিদ্যা ভগবান বেদব্যাস যুধিষ্ঠিরকে দিয়েছিলেন, তারই আজ্ঞাক্রমে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে সেই বিদ্যা দিয়েছিলেন যা আমরা শ্রবণ করেছি। তা বলছেন, আপনি যে বিদ্যা আমাকে প্রদান করেছিলেন তার সাহায্যে আপনার নির্দেশে আমি তপস্যা করার জন্য বনে গিয়েছিলাম। তা আমি কাম্যক বন থেকে রওনা হয়ে আমি ভৃগুটুণ্ড পর্বতে গিয়ে তপস্যা করেছিলাম। সেখানে আমি মাত্র একটি রাতই ছিলাম। তারপরে আমি সেখান থেকে হিমালয়ের মধ্যে প্রবেশ করে তপস্যা করতে আরম্ভ করলাম। হিমালয়ে এক মাস শুধু কন্দ ও ফল আহার করেছিলাম প্রথম মাস। দ্বিতীয় মাসে আমি শুধুমাত্র জল এবং তৃতীয় মাসে আমি নিরাহারে ছিলাম। আর চতুর্থ মাসে আমি হাত উপরে করে দাঁড়িয়ে তপস্যা করছিলাম। এতৎ সত্ত্বেও বিচিত্র ব্যাপার হলো যে এতে আমার প্রাণ ত্যাগ হয়নি, আমি মরিনি। পঞ্চম মাসে একদিন যখন কাটল, যখন পাঁচ মাস হলো, একদিন হয়েছে পাঁচ, মানে পাঁচ মাস একদিন, সেদিন কি হলো, এক শূকর এদিক ওদিক থেকে ঘুরতে ঘুরতে আমাকে আক্রমণ করার অভিপ্রায় সে ধাবিত হল। আমি তৎক্ষণাৎ আমার বান দিয়ে তিনটি স্বরে তাকে আমি বিদ্ধ করলাম। আর সেই সঙ্গে এক কিরাত বেশধারী এক ব্যক্তি এসে সেও সেই শূকরের উপরে আক্রমণ চালাল। এবারে সে এসে তার হাতে ধনুর্বাণ তরোয়াল, আরো পেছনে কয়েকজন নারীও ছিল। তা আমি তখন ধনুকে বাণ লাগিয়ে সেই শূকরটিকে মেরেছিলাম। আর সে আমাকে সেই বিশাল আকৃতি ভীল সে বিরাট এক ধনুষ বাণ ছুড়ল। আমি তার সেই বাণ ছোড়া দেখে কেঁপে উঠলাম। আর রাজন, তারপরে সে বলল যে এই শূকরটিকে আমি প্রথমে লক্ষ্য করেছি, আমি তার পেছনে পেছনে ছুটছিলাম, অতএব তার শিকারের প্রথম অধিকার হচ্ছে আমার। তা তুমি কেন তাকে মারলে? তুমি শিকারের কোনো নিয়মকানুন জানো না? ঠিক আছে, তোমার গর্ব আমি এখনই চূর্ণ করে দেব, সেই ভীল বলছে। তা এই বলে সেই বিরাট কায় ভীল পর্বতের মতো দাঁড়িয়ে আমাকে বান দিয়ে এমনভাবে বান নিক্ষেপ করতে থাকলো যে আমাকে সেই বান দিয়ে ঘিরে ফেলল। আমাকে তো অন্য স্বর নিতেই দেয় না, আমি সুযোগ পেয়ে আমিও স্বর নিয়ে সেই সমস্ত বান মানে ছিন্ন ভিন্ন করে দিলাম। তারপরে সে আমার প্রতি অনেক দিব্য অস্ত্র ছুটতে লাগল। আমি বাধ্যতামূলকভাবে বায়ব্য অস্ত্র ছুড়লাম, কিন্তু তাতেও তার মৃত্যু হলো না, সেই ভয়ঙ্কর অস্ত্র তাকে কিছু করতে পারল না। বায়ব্য অস্ত্র ব্যর্থ হওয়ায় আমি অত্যন্ত বিস্মিত হলাম। তারপর আমি ক্রমশ তার উপরে স্থূল আকর্ণ বাণ এবং বারুণ অস্ত্র বাণ এবং সরবর্ষ অস্ত্র, শালব অস্ত্র এবং অশ্মবর্ষ অস্ত্র নিক্ষেপ করি, কিন্তু সেই ভিলের কাছে আমার সেই সমস্ত শক্তিশালী অস্ত্র তুচ্ছ হলো, ব্যর্থ হলো। সব অস্ত্র ব্যর্থ হলে আমি তখন আমার কাছে যে অন্তিম অস্ত্র ব্রহ্মাস্ত্র তা আমি নিক্ষেপ করলাম। তাতে প্রজ্বলিত বাণের আগুনের সমস্ত আচ্ছাদিত হয়েছিল, কিন্তু সেই মহা তেজস্বী ভীল সেই অগ্নি এক মুহূর্তে নির্বাপিত করে দিল, নিভিয়ে দিল। তারপরে ব্রহ্মাস্ত্র ব্যর্থ হওয়ায় আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপরে আমি আমার ধনুষ দিয়ে তাকে মারতে গেলাম, আমার থেকে তাও কেড়ে দিল। এবারে সেই বিশাল কায় ভীল সে আমাকে মানে এবারে হস্তাহস্তি আরম্ভ হল, বাহুযুদ্ধ। তা আমিও তার সঙ্গে বাহুযুদ্ধ করতে লাগলাম, কিন্তু অকস্মাৎ সে আমাকে এমনভাবে বাহু দিয়ে চেপে ধরল যে আমি তো মানে অজ্ঞান প্রায় হয়ে গেলাম, প্রায় মূর্ছা হয়ে মাটিতে পড়ে গেলাম। এবারে মাটিতে পড়ে গিয়ে আমি তখন চিন্তা করছি, কি জানি আমি আমার লক্ষ্যে বোধহয় পৌঁছাতে পারব না। তাই আমি আমার কাছে মহাদেবের যে মূর্তি ছিল সেখানে কিছু ফুল রাখা ছিল, আমি সেগুলোকে দিয়ে প্রভুকে মানে সমর্পণ করছি আর বলছি প্রভু আপনি আমাকে রক্ষা করুন। কিন্তু কি আশ্চর্য হে রাজন, আমি যখন সেই পুষ্প সেই মৃন্ময় মহাদেবের উপরে নিক্ষেপ করছি, তখন সেই সমস্ত পুষ্প গিয়ে ওই ভিলের মাথায় পড়ছে। তখন আমি বুঝতে পারলাম যে তো সাধারণ কেউ নয়। আমি গিয়ে তার চরণ ধারণ করলাম আর বললাম যে আপনি আমার প্রভু, আমাকে পরীক্ষা করার জন্য এখানে এসেছেন। এইসব লীলার পর দেবাদিদেব মহাদেব কিরাস বেশ পরিত্যাগ করে নিজের দিব্য রূপ প্রকটিত হলেন। বল মহাদেব ভগবান কি জয়। তার কণ্ঠে সর্প, হাতে পিনাক ধনুক এবং সঙ্গে দেবী মা পার্বতীও আছেন। আমি পূর্বের মতোই যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি আমার কাছে এসে বললেন যে দেখো অর্জুন, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তারপর আমার ধনুষ ও তুনির যে কেড়ে নিয়েছিলেন তা তিনি ফিরিয়ে দিলেন, বললেন এই নাও তোমার তুনির আর ধনুষ। তারপরে তিনি সন্তুষ্ট হলেন, হয়ে আমাকে বললেন যে হে পাণ্ডুপুত্র অর্জুন, আমি তোমার প্রতি অত্যাধিক সন্তুষ্ট হয়েছি। তুমি যে আমার সমকক্ষ যুদ্ধ করতে পারো এটা আমি সচক্ষে প্রত্যক্ষ করলাম। তা তুমি আমার থেকে অমর বর ছাড়া আর কি বর নেবে বল। তা বলছেন হে জ্যেষ্ঠ ভ্রাত, আমার মনে তো কেবল অস্ত্র প্রাপ্ত করার ইচ্ছাই ছিল। তাই আমি তখন বললাম যে হে প্রভু, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আপনার সেই অমোক পাশুপত অস্ত্র আমাকে প্রদান করুন। ভগবান বললেন ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে স্নান আদি করে শুদ্ধভাবে উত্তর দিকে মুখ করে বসলাম আর সেই ভগবান ভোলেনাথ তিনি আমাকে সেই পাশুপত অস্ত্র প্রদান করলেন। তার নিয়ম তা মানে চালানোর এবং তা ফিরিয়ে নেওয়ার সমস্ত নিয়ম আমাকে অবগত করালেন। তারপরে তিনি বললেন যে যদি কোনো দুর্বল প্রাণীর উপরে এটা নিক্ষেপ করা হবে তাহলে কিন্তু এই পৃথিবী কি সারা তিনটি লোক একেবারে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে। অতএব যখন একেবারেই আর কোনো অস্ত্রে তুমি পেরে উঠছ না, অন্তিম সময়ে তুমি এই পাশুপত অস্ত্র নিক্ষেপ করতে পারো। তার নিয়ম তার যে কিভাবে পরিচালনা করতে হয় তৎসমুদায় তিনি আমাকে সেখানে দেখিয়ে দিয়ে সেখান থেকে তিনি অদর্শন হয়ে গেলেন। বল মহাদেব ভগবান কি জয়। দেবাদিদেব মহাদেবের কৃপায় আমি সেই রাত্রি আনন্দে অতিবাহিত করি। তারপরে দেখতে দেখতে সেই পঞ্চদেবতা আমাকে দর্শন দিলেন, সঙ্গে দেবরাজ ইন্দ্র। তারাও আমাকে বিভিন্ন প্রকারভাবে আশীর্বাদ দিলেন এবং তাদের যে সমস্ত দিব্য অস্ত্র তা প্রদান করলেন। পশ্চিম দিক থেকে দেবরাজ ইন্দ্র তিনি বললেন হে কুন্তিপুত্র, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। বললেন যে আমি আপনার শিষ্যত্ব স্বীকার করে আপনার থেকে সেই সমস্ত দৈব যে সমস্ত অস্ত্রশস্ত্র তা আমি পেতে চাই। বললেন ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, যথাসময়ে তুমি তাদের মানে আমার সেখানে যেতে পারবে, তুমি অপেক্ষা করো। আর অন্যান্য যে সমস্ত দেবতা ছিলেন পঞ্চদেবতার মধ্যে, যেমন যম, ইন্দ্র তো হয়েই গেল, বরুণ এবং অন্যান্য যারা ছিলেন সূর্য আদি, তারা সকলে অস্ত্রশস্ত্র প্রদান করলেন আমাকে। দেবতাদের কার্যসিদ্ধির জন্যই তুমি দেবাদি দেবের দর্শন পেয়েছ, দেবরাজ ইন্দ্র আরো বলছে। তা তুমি আমাদের কাছে যে সমস্ত অস্ত্র আছে তাও গ্রহণ করলে পঞ্চদেবতার থেকে। হে রাজন, মানে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আমি তখন সকলকে অত্যন্ত ভক্তিভরে প্রণাম করলাম এবং সেই সমস্ত মহান অস্ত্রও তাদের থেকে আমি প্রাপ্ত হলাম। আর অস্ত্র নেওয়ার পর তারা আমাকে যাওয়ার অনুমতি দিলেন এবং তারাও নিজ নিজ ধামে গেলেন। দেবরাজ ইন্দ্র বললেন হে কুন্তিপুত্র অর্জুন, তুমি এখানেই অপেক্ষা করো, দেখবে আমার সারথি সে এসে তোমাকে নিয়ে যাবে। তারপরে দেখতে দেখতে আমি অপেক্ষা করতে থাকলাম, দেখলাম এক দিব্য রথে করে সেই রথ, আমি কোনোদিন ওই রকম রথ দেখিনি। সেই রথে মাতলি এসে আমাকে বললেন যে হে অর্জুন, দেবরাজ ইন্দ্র তোমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করেছে, অতএব তুমি এই রথে আরূঢ় হও, চলো। তা হে জ্যেষ্ঠ ভ্রাত, আমি হিমালয়কে প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ বলতে দণ্ডবাদ প্রণাম করে দাঁড়িয়ে ঘোরা, এই প্রদক্ষিণ। প্রদক্ষিণ করলাম, প্রণাম করলাম, হিমালয়কে বললাম যে আমি দিব্য অস্ত্র প্রাপ্ত হওয়ার জন্য স্বর্গে যাচ্ছি, তা আপনি এবং এখানে যে সমস্ত অলক্ষিতে ঋষিবৃন্দ আছেন তারা আমার প্রতি কৃপা করুন, যাতে আমি সেই সমস্ত অস্ত্রশস্ত্র প্রাপ্ত হই। আমি তখন মানে সেই মাতলির সঙ্গে যখন যেতে থাকলাম, সেখানে যেতে যেতে কত সুন্দর সেই রথটি, সেটা মনের গতিতে চলেছে, দেখতে দেখতে একেবারে আকাশের মধ্যে দিয়ে মেঘের মধ্যে দিয়ে সেই রথ চলেছে আর চলেছে, এবং সেই সমস্ত দেখে আমি বড়ই আশ্চর্য অনুভব করলাম, এ আবার কেমন রথ। তা ঘোড়া যখন রথ টানে তখন আমি দেবরাজকেও এই মানে অর্জুনের মধ্যে বিশেষত্ব দেখলো মাতলি, যে অত দ্রুত গতিতে মনের বেগে রথটি চলেছে কিন্তু এই অর্জুন কোনো প্রকারে নড়ছে না, বসে আছে তো বসেই আছে। তা মাতলি তাকে দেখে বড় আশ্চর্য বোধ মনে করল। তা বলছেন যে হে অর্জুন, আমি যখন এই রথ টানি তখন দেবরাজ ইন্দ্রও নড়তে, দেবরাজ ইন্দ্রকেও আমি নড়তে দেখেছি, সে স্থির হয়ে বসে থাকতে পারে না, কিন্তু তুমি একেবারে স্থির হয়ে বসে আছো, তোমার এই নিষ্ঠা আমার কাছে ইন্দ্রের থেকেও বিশিষ্ট মানে বিশেষ বলে মনে হলো। কথা বলতে বলতে মাতলি রথ আকাশের উপরে নিয়ে গেলেন আমাকে দেবতাদের ভবন, এবং দেবতারা সকলে যে যার বিমানে করে সেই আকাশ মার্গ দিয়ে উড়ে চলেছেন তা আমি দেখতে পেলাম। আরও কিছুটা দূরে আমি দেবতাদের যে নন্দনবন, সেই নন্দনবন দেখলাম, এবং সেখানকার উপবনও আমি উপর থেকে দেখলাম। তারপর ইন্দ্রের সেই অতি চমৎকার যে অমরাবতী তা দৃষ্টিগোচর হল। হে জ্যেষ্ঠ ভ্রাত, সেখানে কত সুন্দর, মানে এত সুন্দর যে সেখানে সূর্যের কোনো তাপ নেই, আবার শীতও নেই, সেখানে কোনো কোপ নেই, এবং তাপ শ্রম কিছুই নেই, কোনো কষ্টই নেই। তা সেখানে বার্ধক্যেরও কষ্ট নেই, কোথাও শোক দৈন্য ব্যাধি ইত্যাদি দেখা যায় না। সেখানকার অধিবাসীরা বিমানে বসে আকাশে ইতস্তত ভ্রমণ করে চলেছে। এইভাবে দেখতে দেখতে আমি আরও এগোলাম। তখন আমি বসু রুদ্র সাধ্য পবন আদিত্য ও অশ্বিনী কুমারদের দর্শন পেলাম। আমি তাদের প্রত্যেককে বিনয়ের সঙ্গে প্রণাম করলাম। তারা আমাকে আশীর্বাদ করে বললেন যে তুমি বল, বীর্য, যশ, তেজ, অস্ত্র এবং যুদ্ধে বিজয় লাভ করো, আশীর্বাদ দিলেন। তারপর আমি দেবতা ও গন্ধর্ব পূজিত অমরাবতী পুরীতে প্রবেশ করলাম এবং দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে আমি তাকে প্রণাম করলাম। তা দেবরাজ ইন্দ্র আমাকে বসার জন্য পৃথক কোনো সিংহাসন দিলেন না, তার সিংহাসন তো বিশাল বড়। তা তিনি একটু সরে গিয়ে বলছেন, অর্জুন তুমি আমার পাশে বসো, এত সম্মান দিলেন আমাকে। তারপরে আমি তার কাছে গিয়ে বসলাম। আমি অস্ত্রবিদ্যা শিক্ষার সময় দেবতা ও গন্ধর্বের সঙ্গেই সর্বদা বাস করতাম এবং সেখানে থাকতে থাকতে বিশ্বাবসুর পুত্র যে চিত্রসেন, তিনি হচ্ছেন সেখানকার মানে নাট্য বা সঙ্গীতবিদ্যা বা বাদ্যযন্ত্রে তিনি হচ্ছেন সেখানকার মানে বিশেষজ্ঞ, সকলকে শিক্ষা প্রদান করেন। আমার সঙ্গে তার বন্ধুত্ব হলো এবং সেই গান্ধর্ব শাস্ত্র আমাকে প্রদান করলেন। ইন্দ্রভবনে থেকে আমি নানা প্রকার গীত বাদ্যাদি গন্ধর্বগণের নৃত্য আমি দর্শন করতাম, কিন্তু আমার তাতে মানে অভিরুচি হতো না। তাই দেখে দেবরাজ ইন্দ্র আমার প্রতি আরও সন্তুষ্ট হলেন এবং আমি সবসময় মানে একই চিন্তা করতাম কিভাবে এবং খুব সুন্দরভাবে আমি যাতে আমার লক্ষ্যে মানে সেই অস্ত্র শস্ত্র প্রাপ্ত হতে পারি। তা আমার এই আগ্রহ দেখে দেবরাজ ইন্দ্র মানে অত্যাধিক খুশি। তিনি একদিন বলছেন, বৎস, তোমাকে এখন আর দেবতারা যুদ্ধে পরাস্ত করতে পারবে না, অতএব মর্ত্যবাসীর কথা আর কি বলব, দেবতা যক্ষগণ তোমার দ্বারা কখনো মানে তারা জয়ী হতে পারবে না, তুমি জয়ী হবে। তা তুমি যুদ্ধে অতুলনীয়, অজেয় এবং অনুপম হবে, এমন কোনো বীর নেই যে তোমার সঙ্গে তোমার যুদ্ধে তোমার সম্মুখীন হতে পারে। সমস্ত বিদ্যা তিনি আমাকে কৃপা করে শিখিয়েছিলেন এবং তুমি সর্বদা সতর্ক, কুশলী, সত্যবাদী, জিতেন্দ্রীয়, ব্রাহ্মণ সেবী এবং সুরবীর। এই যে তুমি যে সমস্ত অস্ত্র আমি প্রদান করলাম, তন্মধ্যে 15টি অস্ত্রে তুমি সিদ্ধ হয়েছ এবং তার প্রয়োগ, উপসংহার, আবৃত্তি, প্রায়শ্চিত্ত ও প্রতিঘাত কেমন কেমন ভাবে হওয়া উচিত, এই 5টি বিধিবিধানও তুমি ভালোভাবে শিখে গেছ। অতএব হে শত্রুদমন, এখন তোমার গুরুদক্ষিণা প্রদানের সময় এসেছে। তা তুমি আমাকে গুরুদক্ষিণা কি দিবে? তুমি সেই নিবাত কবচ নামক যে ভয়ঙ্কর অসুর, তাকে যদি বধ করো তাহলে ওটাই আমার গুরুদক্ষিণা স্বরূপ মানে দক্ষিণা দেওয়া হবে। অতএব সেই নিবাত নামক, সে আমার পরম শত্রু, সে তার বৃত্তান্ত বলছেন যে সে সমুদ্রের মধ্যে দুর্গম স্থানে বাস করে। এই দেবতাগণ তো এমনি উপরে থাকলে তো বিনাশ করে দেয়, কিন্তু যখনই সমুদ্রের মধ্যে আশ্রয় নেয় তখন দেবতাগণ আর বিশেষ তাদের কিছু করতে পারে না। যেমন অগস্ত্য ঋষিকে দিয়ে সেই সমুদ্র শোষণ করিয়েছে, তার রূপ, বল, প্রভাব অসীম। তা তুমি তাকে বধ করো, তাহলেই তোমার গুরুদক্ষিণা প্রদান করা হবে। দেবরাজ ইন্দ্র এই কথা বলে আমাকে তার অত্যন্ত প্রভাসম্পন্ন যে দিব্যরথ, সেই দিব্যরথ প্রদান করলেন। আর মাতলি ছিলেন তার সারথী, তিনিও আমার মাথায় একটি উজ্জ্বল মুকুট পরালেন। এক অভেদ্য সুন্দর কবচ পরিয়ে আমার গাণ্ডীব ধনুকে যা পরালেন, অভেদ্য সুন্দর কবচ মানে এমনই কবচ যে সেখানে কোনো অস্ত্রশস্ত্র প্রবেশ করতে পারবে না। সর্বপ্রকার যুদ্ধ সামগ্রীতে সেই যে অতি উত্তম রথ, সেটিকে সাজিয়ে দিলেন। আর দৈত্যদের সঙ্গে যুদ্ধ করতে আমি সঙ্গে সঙ্গে রওনা হলাম। এবারে রথের সেই ঘর ঘর শব্দে দেবরাজ ইন্দ্র ভেবে সকলে আমার কাছে আসলো। সকলে সেখানে আমাকে দেখে তারা জিজ্ঞাসা করলেন, বলছেন, ওহো হে অর্জুন, তুমি কোথায় যাচ্ছ গো? আমি তাদের সব জানিয়ে বললাম, আমি নিবাত কবচকে বধ করতে যাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে সেই কার্যে সফলতা লাভ করি। তার প্রসন্ন হয়ে তারা বললেন যে দেখো, এই রথে করে দেবরাজ ইন্দ্র সম্রাসুরকে বধ করেছিলেন, সেই নমুচিকে বধ করেছিলেন, বল, বৃত্রাসুর এবং নরকাসুর ইত্যাদি ইত্যাদি মানে সহস্র সহস্র অসুরগণকে দেবরাজ এই রথের সাহায্যেই বধ করে জয়লাভ করেছিলেন। অতএব হে কুন্তিনন্দন অর্জুন, আমরা তোমাকে আশীর্বাদ করি, তুমিও নিবাত কবচকে যুদ্ধে পরাস্ত করতে পারবে। মানে অর্জুনের যে নম্র ব্যবহার ছিল, এই ব্যবহারেই সকলকে মুগ্ধ করে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। কুরুর স্বভাব দ্বারা কেউ কখনো কৃপা প্রাপ্ত হতে পারে না, বিনয় দ্বারাই সমস্ত কিছু অতি অনায়াসে লাভ করা যায়। তা অর্জুন বললেন যে হে রাজন, মানে সব কথা যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন, সঙ্গে অন্য ভাইয়েরা আছে, কৃষ্ণ আছে, ঋষি ধৌম্য আছে এবং সেখানে লোমস মুনি রয়েছেন, অন্যান্য ব্রাহ্মণগণ একেবারে হতবাক হয়ে অর্জুনের সেই সমস্ত কথা শ্রবণ করছে। আর পথে যেতে যেতেও স্থানে স্থানে মহর্ষিগণ আমার প্রশংসা করছিলেন যে এই অর্জুন খুব ভালো, খুবই সুন্দর ইত্যাদি প্রশংসা ঋষিগণ করছিলেন। এবং শেষে আমি সেই ভয়াবহ অর্থে সমুদ্রের কাছে পৌঁছে দেখলাম যে পর্বতের ন্যায় উঁচু উঁচু ঢেউ, বিশাল ঢেউ সেই সমুদ্রে, কখনো তা তীরে আসছে, আবার কখনো দুটো অংশে ভাগ হয়ে সেই ঢেউ বিলীন হচ্ছে। আর সেখানে হাজার হাজার মাছ, কচ্ছপ, তিমি, তিমিঙ্গিল সেই জলের মধ্যে তারা খেলা করছে। আর সেই মহাসাগরের পাশেই দানব বহুল তাদের নগর দেখতে পেলাম আমি। এবার সেখানে পৌঁছে মাতলি রথ সেই নগরের দিকে চালিত করল, যেখানে সেই নিবাত কবচ নামক ভয়ঙ্কর অসুর থাকে। তা রথের শব্দে দানবেরা ভয়ে কাঁপছে, সেই রথেরই এমন গুণ। আর আমিও তখন খুব খুশি হয়ে ধীরে ধীরে আমাকে এই যে শঙ্খটি দিয়েছেন তিনি দেখাচ্ছেন, এর নাম দেবদত্ত শঙ্খ, দেবরাজ ইন্দ্র এটি আমাকে একেবারে দিয়ে দিয়েছেন। তা সেই দেবদত্ত শঙ্খ আমি বাজাতে লাগলাম এবং সেই ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হয়ে বারংবার চতুর্দিকে শব্দায়মান রূপ ধারণ করল। সেই শব্দে অনেক অনেক বড় বড় জীবজন্তু ভয় পেয়ে এদিক ওদিক তারা লুকিয়ে পড়ল। আর বহু অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাজার হাজার নিবাত কবচের যে সমস্ত দৈত্য দানবগণ মানে সৈন্যগণ ছিল তারা সকলে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পড়ল আমাকে দেখে। তারা নানা প্রকার ভীষণ শব্দ করে বাজনা বাজিয়ে তাদের যে জোশ উৎসাহকে বর্ধন করতে থাকলো। নিবাত কবচদের সঙ্গে মানে নিবাত কবচ সঙ্গে রয়েছেন এবং তার সৈন্য সামন্তের সঙ্গে আমার মহা ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সেই যুদ্ধ প্রত্যক্ষ করার জন্য মানে দর্শন করার জন্য অনেক মুনি ঋষি দেবর্ষি ব্রহ্মর্ষি এবং সিদ্ধগণ হাজির হলেন। আমার বিজয় লাভের জন্য তারা মধুর স্বরে আমার প্রশংসা করছেন সেই আকাশ মার্গে। আর দানবরা আমার উপর মানে গদা শক্তি শূল মানে বৃষ্টির মতো বর্ষা আরম্ভ করলো স্বর দিয়ে, সেগুলি আমার রথের উপরে পড়তে লাগলো কিন্তু তা রথের কিছু ক্ষতি হয় না। আর আমি বহু দানবকে ধরাশায়ী করলাম, ছোট ছোট অস্ত্রের সাহায্যে আমি হাজার হাজার অসুর বধ করলাম। আর এদিকে ঘোড়া এবং রথের চাকার আঘাতে অনেক রাক্ষসী মারা গেল আর অনেকে পালিয়ে গেল। কিছু নিবাত কবচ সাহস করে মানে বৃষ্টি করে আমাকে আটকাবার চেষ্টা করল, তখন বর্ষা আরম্ভ করে দিল। তারা তো মায়াবী, দেখতে দেখতে ভীষণ বর্ষা। আমি মানে তখন ব্রহ্মাস্ত্রকে অভিমন্ত্রিত করে হাজার হাজার বাণ ছুড়ে তাদের সেই মায়ারূপী যে বৃষ্টি তা ধ্বংস করলাম এবং দৈত্যদের ছিন্ন ভিন্ন করে তাদের শরীর পৃথক পৃথক করে দিলাম। এবং সেখান থেকে এমনভাবে আকাশ থেকে রক্ত ঝরছিল যেমন বর্ষাকালে মানে পাহাড়ের জলঝারা নাবে, ঠিক তদ্বৎ সেখানে রক্তের ধারা বয়ে চলেছিল হে রাজন। তারপর সব দিক থেকে বড় বড় পাথরের বৃষ্টি শুরু হলো। তারা আমাকে অত্যন্ত বিষণ্ণ করে তুলেছিল, আমিও চিন্তাযুক্ত হয়েছিলাম। তখন আমি ইন্দ্র অস্ত্রের সাহায্যে বজ্রের ন্যায় বেগবান বান ছুড়ে তাদের সেই সমস্ত পাথরকে চূর্ণ বিচূর্ণ করে ছোট ছোট করে দিতে থাকলাম। আর এতে তারা পাথর ছোড়া বন্ধ করে বিশাল জলপ্রবাহ সৃষ্টি করলো, সেই জন্য মানে প্রলয়কালীন বৃষ্টি আরম্ভ করলো। ইন্দ্র আমাকে বিশোষণ নামক যে দীপ্তিশালী দিব্যাস্ত্র দিয়েছিলেন তার প্রয়োগের দ্বারা সেই সমস্ত জল আমি শুষ্ক করে ফেলে দিলাম। তারপর দানবেরা মায়া দ্বারা অগ্নি বায়ু নিক্ষেপ করতে থাকে। আমি তৎক্ষণাৎ বরুণ অস্ত্রের সাহায্যে অগ্নি নির্বাপিত করে ফেলি এবং শৈল অস্ত্রের সাহায্যে বায়ু রোধ করি। এতে একে একে সমস্ত দানব একেবারে প্রায় সব অন্তর্ধান হয়ে গেল এবং আমি প্রত্যক্ষ না করতে পেরে তাদের উপর বাণ চালাতে থাকি। সেই সমস্ত দৈত্য দানবগণ তারা কি করলো, আর তাদের দেখা যাচ্ছে না, তারা অলক্ষিতে বড় বড় পাথর ছুড়ছে। তা আমি সেই দেবরাজ ইন্দ্রের থেকে যে সমস্ত দিব্যাস্ত্র প্রাপ্ত হয়েছিলাম তার মধ্যে এমন অস্ত্র আছে যে সেই অস্ত্র প্রয়োগ করলে তাদের মানে কেটে তছনছ করে ফেলে দেবে, তাদেরকে আমি দেখতে পাবো না কিন্তু সেই বাণ প্রয়োগ করলে সেই বাণেরই গুণ যে তাদের খুঁজে কেটে দেবে। তা দেখতে দেখতে দেখা গেল কি হাজার হাজার দৈত্য দানব তারা কেটে কেটে পড়ে সেই সমস্ত সমুদ্র তটে ভরে গেল। তারপর যে ঘোড়ার পা রাখবার মতো জায়গা ছিল না সেখানে, চতুর্দিকে সব আর সব। তা ঘোড়া তখন জমি থেকে, সে তো অলৌকিক ঘোড়া, তখন আর জমিতে চলছে না, তখন সে মাটি থেকে কিয়ৎ দূরে চলেছে, এত সুন্দর সেই রথ। তা কিন্তু নিবাত কবচরা অদৃশ্য রূপে আবার পাথর বৃষ্টি আরম্ভ করল। আমিও সেই ঘোড়ার গতি রুদ্ধ হওয়ায় বিরক্ত হলাম। আর তখন আমাকে মাতলি বললেন, হে অর্জুন, বিরক্ত হও না, তুমি বজ্র অস্ত্র প্রয়োগ করো। মাতলির কথা শুনে আমি বজ্র, দেবরাজের প্রিয় যে বজ্র, তা আমি নিক্ষেপ করলাম। তারপরে দেখলাম কি যে তারা নিবাত কবচ সহ অন্যান্য সকলেই সেই দেবরাজ ইন্দ্র যে আমাকে বজ্র দিয়েছিল সেই বজ্রের প্রভাবে তারা সকলে মানে নিবাত কবচ সহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা মানে মৃত্যুমুখে পতিত হয়ে তারা সকলেই মানে পৃথিবীতে এসে পড়ল। মাতলি তখন হেসে আমাকে বললেন, অর্জুন, মনে হচ্ছে তোমার মতো পরাক্রম তো দেবতাদের কারোই নেই। সকলে মেরে দিলেন সকলকে। তার নিবাচকবক দৈত্যরা সব মারা গেলে নগরে তাদের পত্নীরা সকলে কান্নাকাটি আরম্ভ করল। সেখানে দেবরাজ, সেখানে মানে অর্জুন বললেন, মাতলি, নগরে রথ নিয়ে চলো। এবারে সেই যে ভয়ঙ্কর রথ, তার যে ঘর ঘর শব্দে, সেই শব্দে ভয়ভীত হয়ে তারা যে যেদিকে পারল সমুদ্রের মধ্যে ঢুকে গেল, কেউ পালিয়ে গেল বিভিন্ন দিকে। তারপর সেই নগর দেখলাম যে অমরাবতীর থেকেও সুন্দর, অতি সুন্দর সেই নগর। তা আমি মাতলিকে বললাম, হে মাতলি, এ তো দেখতে পাচ্ছি সেই অমরাবতী মানে স্বর্গের থেকেও সুন্দর এই নগর, কি ব্যাপার? এ তো দেবতাদের বাসযোগ্য স্থান। মাতলি বললেন যে, হে পাণ্ডুনন্দন, এই যে নগরটি তুমি দেখতে পাচ্ছ, এই নগর এ তো দেবরাজ ইন্দ্রের ছিল, দেবরাজ ইন্দ্র এখানে থাকত, কিন্তু এই নিবাত কবচ সে ব্রহ্মার তপস্যা করে, ব্রহ্মাজিকে সন্তুষ্ট করে সে এই নগরকে জয় করে ফেলল। আর দেবতারা মানে আমাদের রাজারা মানে দেবরাজ ইন্দ্র, অন্যান্য দেবতারা তারা এখান থেকে পালিয়ে চলে গেল স্বর্গে। তাই এ তো দেবরাজ ইন্দ্রেরই, বলছেন, ওহো, সেই জন্যই এত সুন্দর। কিন্তু সেই ব্রহ্মাজি যখন ব্রহ্মার বরে যখন এই নিবাত কবচ নামক যে অসুর এই স্থান দখল করে নিল, তখন মানে ব্রহ্মার কাছে গেলেন দেবতারা। তা বললেন, দেখো, তাকে আমি তো বর দিয়ে ফেলেছি, তাকে মারা সম্ভব নয়, সে মানবের হাতেই তার মৃত্যু হবে। তা দেবরাজ ইন্দ্র, তুমি যদি মানব রূপে জন্ম গ্রহণ করতে পারো তাহলেই তোমার দ্বারাই সে মরবে। তা এই যে অর্জুন, সে তো দেবরাজ ইন্দ্রের অংশ থেকেই জন্ম, সেই জন্য সে মানব রূপে জন্ম নিয়েছে, সেই জন্য তার মৃত্যু মানে তাকে মারতে সুবিধা হলো, তা না হলে মারতেই পারত না। তারপরে এইভাবে দানবদের বধ করে সেই নগরে শান্তি স্থাপনা করে মাতুলির সঙ্গে দেবলোকের দিকে তিনি ফিরলেন। এবারে ফেরার সময় পথে তিনি এক দিব্য নগরী দেখতে পেলেন। সেই নগরের জ্যোতি এমন যে মনে হয় যেন সাক্ষাৎ সূর্য উদয়। তা সেই নগরী অত্যন্ত বিস্তৃত, অগ্নি ও সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন। তা সে এত সুন্দর নগরী দেখে তিনি জিজ্ঞাসা করছেন যে এই নগরী কার। তা বলছেন, মাতলি বললেন যে পুলমা এবং কালিকা নামে দুই দানবী ছিল, তারা মানে সত্যযুগের পরিমাণে 1000 বৎসর তপস্যা করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করে। তা ব্রহ্মাজির থেকে প্রসন্ন হয়ে তারা বর চেয়ে নিলেন, কালিকা এবং পুলমা, যে আমাদের এমন একটি নগর আপনি প্রদান করুন যাতে আমার পুত্রেরা সেখানে নির্বিঘ্নে, নির্দ্বিধায়, বিনা শোকে এবং কোনো রোগগ্রস্ত না হয়ে সেই লোকে থাকবে। বলছেন, ঠিক আছে, তথা। কিন্তু এদেরও অভিসম্পাদ ছিল যে তাদের দেবতারা কেউ মারতে পারবে না, দেবতারা তো এদের কাছেই যায় না ভয়ে, এদেরও মৃত্যু মানবের দ্বারা, আর এরা দেবরাজ ইন্দ্রের পরম শত্রু। তা বলছেন, দেবরাজ ইন্দ্রের শত্রু মানে সে আমারও শত্রু, নিয়ে চল। এবারে গিয়ে সেখানে সে তো ভীষণ যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, সমস্ত অসুরেরা তারাও একেবারে উঠে পড়ে লেগে পড়ল, তারাও মায়াবী, মায়া বিদ্যা সকলে প্রদর্শন করালো, মায়া দ্বারা যুদ্ধ করতে থাকলো। কিন্তু অর্জুনের কাছে সব রকম ওষুধপত্র থাকার দরুন তাদের সে সমস্ত ক্রিয়া সফল হলো না। সফল না হলে সেখানে দেখতে দেখতে তিনি সেই সমস্ত অসুরদের মস্তক মানে ধড় থেকে পৃথক করে দিলেন। একে একে সব মানে নগরীকে তিনি যত যত ছিল সকলকে বিনষ্ট করলেন এবং তাদের মধ্যে 60,000 মানে রথিসহ চতুর্দিক থেকে অর্জুনকে ঘিরে ধরলেন। 60,000 মহারথী, তা তারা অর্জুনকে যখন ঘিরে ধরলেন, অর্জুন দিব্য অস্ত্র দ্বারা, তারাও সাধারণ না, তারা মানে এই যুদ্ধবিদ্যায় কুশলী যোদ্ধা, তাদের সঙ্গেও আমি যুদ্ধ করলাম কিন্তু কোনো প্রকারেই পেরে উঠছিলাম না। হে জ্যেষ্ঠ ভ্রাত, শেষ পর্যন্ত আমি সেই পাশুপত অস্ত্রের সন্ধান করে এবং তাকে দণ্ডবত প্রণাম করে আমি আমার বিপদের ঘটনা জানিয়ে আমি পাশুপত অস্ত্রকে আমার ধনুষে ধনুষ দ্বারা মানে সেটাকে নিক্ষেপ করলাম আর বললাম তুমি এই দুষ্টদের সংহার কর। সে কি ভয়ঙ্কর সেই অস্ত্র আমি যখন নিক্ষেপ করলাম, আমি মনে করলাম বোধহয় সমস্ত ত্রিভুবন জ্বালিয়ে দেবে, কিন্তু দেখতে দেখতে দেখলাম না, সে আমি যেমন বলেছি ঠিক তদনুরূপ সমস্ত অসুরগণকে মেরে আবার আমার কাছেই আসলো। তারপরে সেখান থেকে মাতলি অত্যন্ত আনন্দিত হয়ে হাত জোড় করে আমাকে বলল যে এখন আকাশচারী নগর দেবতা ও দৈত্য সবার পক্ষেই তারা অজেয় ছিল, আপনার কৃপায় আজ তারা চূর্ণ বিচূর্ণ হয়েছে। বলছেন দেবরাজ ইন্দ্র সে এই পথ দিয়েই ভয় যেত না, যুদ্ধ করা তো দূরের কথা, এমনভাবেই বলছেন। আর সেই যুদ্ধে বিজয়ী হয়ে আমি খুব তৃপ্তি লাভ করলাম, অর্জুন বলছেন। তারপর সারথী আমাকে রণভূমি থেকে ইন্দ্রের রাজভবনে নিয়ে গেলেন। এবারে সেখানে পৌঁছে মাতলি হিরণ্য নগরের পতন এবং দানবী মায়ার নাশ এবং রণদুর্মদ নিবাত কবচ বধ ইত্যাদি বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খ রূপে দেবরাজ ইন্দ্রকে শ্রবণ করালেন এবং সেখানে সকলে শুনে এই যে তাদের এক বিশেষ প্রিয় কাজ হয়েছে সকলেই সন্তুষ্ট হয়েছেন। দেবরাজ ইন্দ্র বললেন যে তুমি আমার শত্রুদের বধ করে তুমি গুরুদক্ষিণা দিয়েছ, এখন দেবতা দানব যক্ষ রক্ষ এবং অসুর গন্ধর্ব পক্ষী ও নাগ সবার কাছেই তুমি অজেয় হয়েছ, তোমাকে আর কেউ কখনো পরাস্ত করতে পারবে না, সুতরাং তোমার বাহুবলে জয়লাভ করে কুন্তী নন্দন যুধিষ্ঠির পৃথিবীতে নিষ্কপটভাবে বহুদিন রাজত্ব করতে পারবে তোমারই দৌলতে। অতএব তুমি এখন সমস্ত দিব্য অস্ত্রশস্ত্র প্রাপ্ত হয়েছ, অতএব তুমি আর ভয় করো না, এবং তুমি মনে করছো ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ শকুনি তারা তো মহাযোদ্ধা, কিন্তু তোমার কাছে কেউ মানে জয়ী হতে পারবে না, তোমারই জয় হবে। তারপর দেবরাজ ইন্দ্র আমার শরীর রক্ষাকারী এই দিব্য কবচ দিয়েছেন দেখাচ্ছেন, আর আমাকে এই স্বর্ণহার দিয়েছেন, আর আমাকে দেবদত্ত নামক এই শঙ্খ দিয়েছেন। হে দাদাজি, আমি যদি এই শঙ্খ মানে বাদন করি তাহলে কি হবে, এত যে তীব্র এর শব্দ, সেই তীব্র শব্দেই শত্রু মানে প্রায় আর্ধেক আধমরা ভয়। তিনি নিজ হাতে এই আমাকে কিরিট আমার মস্তকে পরিয়েছেন, এই সমস্ত দেখাচ্ছেন এবং গন্ধর্ব কুমারদের সঙ্গে আমি অত্যন্ত আনন্দ সহকারে 5 বছর ছিলাম, আমার প্রতি সকলেই সন্তুষ্ট, সমস্ত মানে অমরাবতীর দেবতারা আমার প্রতি ভীষণ ভীষণভাবে সন্তুষ্ট ছিলেন। তারপরে যুধিষ্ঠির বললেন হে ধনঞ্জয় তুমি অত্যন্ত সৌভাগ্যবান এবং আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, তুমি সেই পার্বতী সেই মহাদেবের সেই পঞ্চদেবতার এবং স্বর্গের সমস্ত দেবতাদের তুমি যে সন্তুষ্ট করে আবার ফিরে এসেছো, এ যে আমার কি আনন্দ সে আমি বলে বোঝাতে পারবো না, তা তুমি আমাকে সেই সমস্ত দিব্য অস্ত্রশস্ত্র প্রদর্শন করাও। অর্জুন স্নান করলেন, করার পরে তিনি সমস্ত অস্ত্রদের দণ্ডবত প্রণাম করে তিনি সেই ভয়ঙ্কর কবচ ধারণ করলেন, সেই কিরিট ধারণ করলেন, সেই গাণ্ডীব নিলেন, তুনির নিলেন, নিয়ে সেই মানে পর্বতের মধ্যে এক জায়গায় এক পাশে গিয়ে তিনি সেই সমস্ত দিব্য অস্ত্র নিক্ষেপ করে দেখাতে চাইছেন। তা সেখানে তখন ব্রহ্মর্ষি সিদ্ধ মহর্ষি দেবর্ষি এবং স্বর্গবাসী দেবতারা সেখানে আসলেন, এমনকি ব্রহ্মাজি ভগবান ভোলেনাথ তারাও আসলেন। বলছেন এ তো অন্যায় কাজ, কোনো কারণবশত শক্তি থাকলেই যে শক্তি প্রয়োগ করতে হবে অযথা কারণে, এ শাস্ত্র বিরুদ্ধ। তাই সকলে একত্রিত হয়ে কি করলেন, দেবর্ষিকে প্রেরণ করলেন। তিনি তৈরি, মানে সমস্ত বাণ নিক্ষেপ করে দেখাতে চাচ্ছেন সেই গন্ধমাদন পর্বতের উপরে। ঠিক সে সময় দেবর্ষি গিয়ে বলছেন, দাঁড়াও দাঁড়াও তুমি। হতভম্ব হয়ে অর্জুন তার বাণকে নিচে করলেন, ধনুষ বাণ নিচে করলেন। তারপরে বলছেন, দেখো অর্জুন, এ তোমার অনুচিত। তুমি অযথা কারণে যদি এই সমস্ত অলৌকিক বাণ, দিব্য বাণ সকল প্রয়োগ করো, তাহলে পৃথিবী এখনই উলটপালট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সংহার হয়ে যাবে। তুমি কেবল শত্রুদের উপরেই নিক্ষেপ করতে পারো, তাও প্রথমে নয়। যদি তোমাকে কেউ আঘাত করে, তাও বুঝে শুনে তোমাকে এই সমস্ত অস্ত্র প্রয়োগ করতে হবে, যাতে দেশের মঙ্গলের জন্য, জনতার মঙ্গলের জন্য, তোমার নিজের জন্য নয়। তারপরে সেই কার্য থেকে বিরত হলেন। হয়ে সেখান থেকে দেবর্ষি নারদ তাদের আরো আরো কিছু উপদেশ দিয়ে সেখান থেকে চলে গেলেন। নারদ যখন এইভাবে অর্জুনকে দিব্যাস্ত্র প্রয়োগ করতে নিষেধ করলেন, তখন সমস্ত দেবতা, অন্যান্য প্রাণী যারা সেখানে এসেছিল, সবাই একে একে তারা ফিরে গেল। আর জনমেজয় জিজ্ঞাসা করলেন বৈশম্পায়ন ঋষিকে, হে মুনিবর, মহারথি বীর অর্জুন অস্ত্র বিদ্যা প্রাপ্ত করে ইন্দ্রভবন থেকে ফিরে এলেন, তারপর পাণ্ডবেরা কি করলেন? বলছেন, দেখো অর্জুন অস্ত্রবিদ্যা শিখে ইন্দ্রের ন্যায় মহাপরাক্রমী হয়ে উঠলেন। সকল পাণ্ডব একসঙ্গে সেই বনে রমণীয় গন্ধমাদন পর্বতে বিচরণ করতে লাগলেন। সেই পর্বতে অতি সুন্দর একটি ভবন, যে কুবের মহারাজ তিনি দিয়েছিলেন, সেখানে তারা থাকলেন। এবং সেখানে সমস্ত সুখ সুবিধা এত পরিমাণে ছিল যে দেখতে দেখতে তাদের 4 বছর কেটে গিয়েছিল, দেখতে দেখতে। কিন্তু সেই 4 বছর তাদের কাছে 1 রাতের মতো মনে হয়েছিল, মানে এত সেখানে সুখ সুবিধা দিয়েছিল। সমস্ত যক্ষ এবং রাক্ষসগণ তাদের সেবায় নিযুক্ত ছিল কুবেরের আদেশ অনুযায়ী। তখন একদিন ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং রাজা যুধিষ্ঠিরের কাছে একান্তে বসে কোমল স্বরে নিজেদের হিতের কথা বললেন এবং বললেন যে, আজ আমাদের বনবাস করতে করতে আজ 11 বছর চলছে, 11 বছর হয়ে গেল, তাহলে 12 আর 13, 2 বছর আর বাকি আছে। তা আপনার আদেশ শিরোধার্য করে কষ্টের কথা না ভেবে আমরা নির্ভয়ে এই বনপ্রদেশে বিচরণ করেছি। আমরা বিশ্বাস করি যে ওই দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনকে বিস্মিত করে আমরা অজ্ঞাতবাসের 3 বর্ষ অতিক্রম হলে অতিবাহিত করব, আর অজ্ঞাতবাস কাটিয়ে আমরা সেই নরাধমকে সংহার করে হৃত রাজ্য, মানে হারিয়ে দেওয়া রাজ্যকে আমরা পুনরুদ্ধার করব, এতে কোনো সন্দেহ নেই। এবারে বৈশম্পায়ন ঋষি বললেন, হে জনমেজয়, ধর্ম ও তত্ত্বে অভিজ্ঞ মহাত্মা যুধিষ্ঠির মহারাজ তখন তার ভ্রাতাদের কথা ভালোভাবে জেনে নিলেন। তখন তারা কুবেরের নিবাসস্থল প্রদক্ষিণ করে সেখানকার সমস্ত যক্ষ এবং রাক্ষসদের কাছ থেকে, মানে যার জন্য অনুমতি চাইলেন। এবারে তারপর রাজা যুধিষ্ঠির তার যে পথে এসেছিলেন সমস্ত ব্রাহ্মণগণকে নিয়ে সেদিকে যাওয়ার উপক্রম করলেন এবং সেই পথে ফিরে যাবেন। দেখতে দেখতে তারা যেখানে পর্বত ও ঝর্ণা আসত, ঘটোৎকচ সকলকে তাদের পিঠে করে নিয়ে সেই সমস্ত ঝর্ণা এবং বিশাল বিশাল যে নদী তা পার করে দিত এবং সেগুলো পেরিয়ে পার করে দিত। আর অপরদিকে তারা তো এবার ফিরে আসবেন যেখানে যেখানে দ্রৌপদীর কিছু জিনিসপত্র ছিল এবং যেখানে তাদের সেই ঘোড়া অশ্বাদি রথাদি ছিল সেই সেই জায়গা দিয়ে হয়ে যাবে। তখন লোমশমুনি দেখছেন আমার তো এই তীর্থযাত্রার মহিমা বর্ণন করা হলো, তাই তিনি তাদেরকে আবার সুন্দর সুন্দর উপদেশ দিয়ে লোমশমুনি বললেন যে, আমি তাহলে আমার নিবাস স্থানে ফিরে যাই। এখন আপনারা যেমনভাবে এসেছিলেন ঠিক সেই রকমভাবে একটু সাবধানে দেখবেন, যথাসময়ে আপনারা কাম্যক বনে পৌঁছে যাবেন। তা সেদিন যেতে পারবে না, আজকে দ্বৈতবন পর্যন্তই তারা যাবেন। তারপরে লোমশমুনি যার জন্য প্রস্তুতি নিলেন, পাণ্ডবগণ মানে তাদের দুঃখ হলো যে আজ এতদিন আমাদের সঙ্গে ছিলেন, চলে যাবেন। দণ্ডবাদ প্রণাম করে হাত জোড় করে বিষণ্ণ বদনে তারা তাকিয়ে থাকলেন। আর ঋষি তিনি আকাশ মার্গ দিয়ে স্বর্গাদির দিকে গমন করলেন। বলল মস মুনি কি জয়। তারপরে রাজর্ষি আশ্রিসেন তাদের সবাইকে নানা উপদেশ দিলেন এবং নরশ্রেষ্ঠ পাণ্ডবগণ পবিত্র তীর্থ মনোহর তপবন বড় বড় সরোবর দেখতে দেখতে তারা এগিয়ে আসতে থাকলেন এবং কখনো নদীর তীরে কখনো পর্বতের ছোট বড় গুহায় রাত কাটিয়ে তারা আবার ফিরে আসছেন। আস্তে আস্তে সেই যে বৃষপর্বার আশ্রম গিয়েছিলেন সেখানে পুনরায় ফিরে এলেন। তারপরে সেখান থেকে বৃষপর্বা তাদের আদর আপ্যায়ন করলেন। করার পরে তারা সেখান থেকে গন্ধমাদনের পর্বত এবং সমাচার সবিস্তারে জানালেন যে কেমনভাবে গন্ধমাদনে এই কত বছর কাটলো। তা বৃষপর্বার আশ্রমে দেবতা মহর্ষিগণ এসে বাস করত, অতএব সেখানকার আবহাওয়া এবং মনের মালিন্যতা আদি ইত্যাদি কিছুই থাকতো না। এক রাত্রি সেখানে থাকলেন, পরদিন তারা সেখান থেকে রাজস্বীর থেকে মানে বিদায় নিয়ে তারা সেখান থেকে বদ্রীনাথে এসে উপস্থিত হলেন। বল বদ্রী বিশাল ভগবান কি জয়। এই নরনারায়ণ ক্ষেত্রে এক মাস অতিবাহিত করলেন আনন্দের সঙ্গে। তারপর সেখান থেকে তিনি কিরাতরাজ সুবাহুর রাজ্যে রওনা হলেন। এবারে সেখান থেকে চীন, যে চায়না, চীন তুষার দরদ কুলিন্দ দেশ এবং যেখানে মণিরত্নের খনি আছে সেগুলো পেরিয়ে হিমালয়ের দুর্গম পথ প্রদেশ পার হয়ে তারা সুবাহু নগরে এলেন। মহারাজ সুবাহু যখন জানতে পারলেন, তিনি রাজ্য সীমানায় পৌঁছে সৈন্য সামন্ত নিয়ে তাদের আদর আপ্যায়ন করে নিজ স্থানে নিয়ে আসলেন। সুবাহুর রাজ্যে এক রাত্র কাটালেন। এক রাত্র কাটিয়ে পরদিন মানে সুবাহুর রাজ্য পর্যন্ত আসা মানে এবার সমতল ভূমি, আর কোনো ভয়াবহ কিছু ব্যাপার নেই। তখন তারা হরিদ্বারে চলে এসছে। হরিদ্বার থেকেই সমতল ভূমি আরম্ভ হয়ে যায়। হিমালয়ের পরেই হচ্ছে এই মানে হরিদ্বার ক্ষেত্র, এখান থেকে সমতল ভূমি। তখন ঘটোৎকচকে বিদায় দিলেন, বললেন আর দরকার হবে না, আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা তোমাকে স্মরণ করব। ঘটোৎকচ পিতা ভীমসেন এবং জ্যেষ্ঠতাত যুধিষ্ঠির মহারাজ এবং কাকা অর্জুন এবং কাকা নকুল সহদেবকে দণ্ডবাদ প্রণাম করে তারা মানে নিজের নিজের পার্ষদের সঙ্গে সেখান থেকে চলে গেলেন। বল ঘটোৎকচ বীরবল কি জয়। তারপরে তারা যমুনা নদীর তীরে যে উৎস সেখানে পৌঁছলেন। বীর পাণ্ডবরা পর্বতের উপর যে বিশাখয়ুপ নামক এক বন ছিল সেখানে বাস করতে থাকলেন। তারা দ্বৈতবনের দিকে আসবেন আসবেন এবং সেখানে কিছুদিন ছিলেন, 10-15 দিনের মতন। তা সেখানে বসবাসকালে একদিন ভীমের তো আর থির নেই, সে করে কি কখন সময় পেলেই যখন দেখলো যে দাদা যুধিষ্ঠির ঋষিদের সঙ্গে বেশ হরিকথায় মস্ত, তখন তিনি গদাটা কাঁধে নিয়ে একটু ঘুরে আসেন। এবার গদাটা কাঁধে নিয়ে যখন ঘুরতে গেছেন, দেখছেন কি এক পর্বতের মধ্যে এক পর্বতের বিশাল গুহা দেখেছে, মনে করছে দেখি না এর ভেতরে কি আছে। এবার সেখানে ওই যে নহুষ, সে তো অজগর সর্প হয়ে পড়ে আছে, তে ভীমের থেকে তার শক্তি আবার অনেক অনেক গুণ বেশি। এবারে সেখানে যখন গিয়েছে সেই মহাবলী অজগরের কাছে গিয়ে দেখছে কেমন অজগর, এবার দেখতে দেখতে সে তো ধরেছে, লেজ দিয়ে জড়িয়ে ধরে আগে সাপে, তারপর তো হাড় ফাড় সব ভেঙে ফেলে, তারপরে ধীরে ধীরে বসে মানে সেবা করে, সাপের নিয়ম এটা। এবার সে বিশাল অজগর, সে তখন ক্ষুধার্ত ও মৃত্যুর ন্যায় ভয়ঙ্কর অবস্থা তার। তাই দেখে ভীম ভীত হলো। ভীম অন্য জায়গায় সাহস দেখিয়েছে, কিন্তু তার শরীর মানে ভীমের থেকে দেখা যাচ্ছে যে প্রায় 500,000 গুণ বড়, কিন্তু ভয় তো পাবেই। এখন দেখতে দেখতে লেজ দিয়ে ধরে হা করে খেতে যাবে। সে সময় সে ভয়ঙ্কর উৎপাত আরম্ভ হলো চতুর্দিকে। সেই ভয়ঙ্কর শব্দ ভয়ঙ্কর গর্জন শুনে সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে মানে দীপের ন্যায় রক্ষাকারী হলেন, তাকে রক্ষা করলেন এবং তিনি সেই সাপের কবল থেকে ভীমকে রক্ষা করলেন। এবং সেই সময় পাণ্ডবদের 11 বর্ষর পূর্ণ হয়ে 12 বর্ষর শুরু হল। এবারে তাই তারা কোনো অন্য বনে আর ভ্রমণ করার জন্য চৈত্ররথের ন্যায় সুন্দর বন থেকে বার হয়ে এসে তারা মরুভূমির কাছে সরস্বতী নদীর তীরে যে প্রথমে দ্বৈতবনে গিয়েছিলেন সেই দ্বৈতবনে এসে উপস্থিত হলেন। সেখানে দ্বৈত নামে এক অতি সুন্দর সরোবর ছিল, সেখানে তারা বাস করতে থাকলেন। এবারে জনমেজয় জিজ্ঞাসা করছেন যে হে মুনিবর, সে ভীমসেন মহোদয় তার নাকি 10,000 হাতির বল ছিল, তা তিনি কেমন করে ওই সাপের থেকে মানে জয়ী হতে পারলেন না, তাকে গিয়ে আবার যুধিষ্ঠির মহারাজ গিয়ে রক্ষা করলেন, কি কারণ? এবারে সেই যে অজগর সর্প সেই বা কে, অত বিশাল কায়, অত শক্তি সম্পন্ন? বলছেন ঠিক আছে, আজকে তো সময় হয়ে গেছে, আমি কালকে আবার তোমাকে